کربلا شہید تو مادر سلام مافتیمار پریو بھاجن دیر سلام.
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فأعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک وصحابک یا نور اللہ. پیس لائن ویرر مدنی چینل درشک بندو الحمدللہ کربلا شرون انوشان نیے ابار اپنا دشاموکھے اپستھت ہوئے تھی. گت کئیک دن دھرے আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মকাল, শাহাদাতের পয়গাম এবং আহলে বাইতের শান আমরা শ্রবণ করেছি। এখনো কারবালার ঘটনাগুলো বাকি রয়েছে এবং কুফাবাসীরা কিরূপ ধোকা দিল, প্রতারণা করল এ সম্পর্কেও আমরা জানব। ইয়াজিদ বড় পাপী নিকৃষ্ট ছিল, তার ব্যাপারও আমরা শুনব এবং ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানার চেষ্টা করব এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম এই বাচ্চাদের সাথে কিরূপ আচরণ করেছিল কুফাবাসীরা তাও আমরা জানার চেষ্টা করব। অথচ তারা খুব ছোট্ট ছিল, ফুরাত নদীতে নিয়ে গিয়ে ছোট বাচ্চাদের উপরে কিরূপ নির্মম অত্যাচার করেছে তাও আমরা জানার চেষ্টা করব। আর নিশ্চয়ই জানবো, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমাম হাসান আর হুসাইন এর বন্ধু সে আমি নবীর বন্ধু, আর যে ইমাম হাসান আর হুসাইনের শত্রু সে আমি নবীর শত্রু রয়েছে। আরেকটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যে আমাকে ভালোবাসলো, হাসান আর হুসাইনকে ভালোবাসলো এবং তার পিতা মাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসলো, তো আমি নবী সেই ব্যক্তিকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। তো প্রিয় স্নাইভেরার মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জন্য আহলে বাইতের ঘটনাগুলো আমাদের জানা দরকার। শুধু ঘটনা জানার দরকার নয়, বরং তাদের ভালোবাসা নিজের অন্তরে গাঁথার দরকার রয়েছে। পিসনাইভেরার মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমরা জানি রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। কেউ যদি বরকত পেতে চায়, রহমত পেতে চায়, শান্তি পেতে চায়, উন্নত হতে চায় আর উন্নতির শিখরে পৌঁছতে চায়, তাহলে তার উচিত সে যাতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আর সবচেয়ে বড় পুরস্কার এই হচ্ছে দরুদ শরীফ পাঠকারীর জন্য সেই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করবে। শাফাতের সাথে সাথে হউজে কওসারের জাম অর্থাৎ শরবত পান করে নেবে, আর যখন তাকে হউজে কওসারের জাম পান করানো হবে তখন কিয়ামতের ভয় ভীতি সেটা তার অন্তর থেকে দূর হয়ে যাবে। আসল ঠিকানা তো প্রিয় ইসলামী ভাইরা আমরা সবাই জানি কবর, এবং তারপরে হাসর, তারপরে জান্নাত রয়েছে বা গুনাগারের জন্য জাহান্নাম রয়েছে। তো আমাদের উচিত যাতে আমরা সেই দিনের প্রস্তুতি নিই। দেখুন বর্তমানে কি হয় কি আমরা দুনিয়া সাজানোর মধ্যেই ব্যস্ত রয়েছি, কাউকে বলা হয় নামাজ পড়ো সময় পাই না, চাকরি করি, ব্যবসা করি, দোকানদারি করি, খেতে খামারে কাজ করি, এই জন্য সময় পাওয়া যায় না। এতটুকু বললে কি হয়ে যাবে? নামাজ তো আল্লাহ তাআলা ফরজ করেছে, তো নামাজের ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। তো এই জন্য আমাদের উচিত যাতে করে আমরা বেশি বেশি নেক আমল করে নিই দুনিয়াতে থাকতে। দুনিয়া থেকে যাবার পরে তো নেক আমল করার আর কোনো প্রশ্নই উঠে না, জানি না আমাদের বুকে কতটুকু নিঃশ্বাস বাকি রয়েছে। তো আসল ঘর হচ্ছে আমাদের কবর, এবং সেখানে কি আমাদের সকাল পর্যন্ত থাকতে হবে? যদি ভালো আমল হয় তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি মন্দ আমল হয় তাহলে জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে এবং সাপ বিচ্ছুর সেখানে ঘর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের বিবেককে আরো জাগ্রত করে দিক। আল্লাহ আমাদেরকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুক আর বেশি বেশি দরসি পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা মহব্বতের সাথে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরসি পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, আমাদের সাথে ইউনুস ভাই রয়েছেন, গত কয়েকদিন ধরে আমাদের সঙ্গেই রয়েছেন এবং কারবালা সম্পর্কে তিনি বয়ান করছেন, কিছু শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, আমাদের কি করণীয় রয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, কি ফজিলত আছে তার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। আসেন আমরা প্রথমে ইউনুস ভাই থেকে কিছু মদিনী ফুল এ বিষয়ে নিয়ে নিই। জি ইউনুস ভাই,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আরমান ভাই,
জি,
কারবালার স্মরণ অনুষ্ঠানের উদ্দেশ্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে কিভাবে শহীদ হয়েছিলেন তা জানা। যারা শহীদ হয় এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলেন?
সুবহানাল্লাহ,
এটা তো জানা দরকার।
হ্যাঁ, যারা আল্লাহর পথে শহীদ হয় নিজের প্রাণ উৎসর্গ করে দেয় এই সম্পর্কে আপনি মাশাআল্লাহ জানান।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের পারা দুই সূরা বাকারার আয়াত 154 এর মধ্যে ইরশাদ করেন,
সুবহানাল্লাহ,
ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ তাআলার রাস্তায় কতল বা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলিও না।
সুবহানাল্লাহ,
তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহ তাআলার
রাস্তায়। অথচ আমরা দেখি কি না, সে শুনছে না, আমাদের সাথে কথা বলছে না, হাঁটছে না, চলছে, কিন্তু তারপরেও আল্লাহ বলছে মৃত বলিও না।
মৃত,
সুবহানাল্লাহ, জি,
মৃত বলিও না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন কি, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা অবহিত না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তারা জীবিত, আল্লাহ তাআলার রাস্তায়
জি
শহীদ হয়, তারা জীবিত, তারা মৃত না, কিন্তু আমরা জানি না।
আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা বলতেছেন।
জি জি,
তো আল্লাহ তাআলা শহীদগণের অনেক মর্যাদা রেখেছেন।
জি,
কিন্তু আবার শহীদ উলামায়ে কেরামগণ শহীদকে দুইভাবে ভাগ করেছেন।
জি,
যেমন শহীদের প্রকারভেদ, প্রথম একটা প্রকার এমন নিয়েছেন, প্রথম শহীদ হচ্ছে মানে শাহাদাতে জেহরি, শাহাদাতে জেহরি মানে প্রকাশ্য, যেটা শাহাদাত। দ্বিতীয় নিচ্ছেন শাহাদাতে সিররি মানে গুপ্ত।
জি,
শাহাদাতে জেহরি কি, অর্থাৎ যারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বা আল্লাহ তাআলার বাণীকে মনে করেন সমুন্নত রাখার জন্য, কোরআন সুন্নাতকে স্থায়িত্ব রাখার জন্য যারা শহীদ হন তাদেরকে বলা হয় শাহাদাতে জেহরি। বা অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সেও শাহাদাতে জেহরি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে জেহরি, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বা কুফাবাসীদের আহ্বানে কেন গিয়েছিলেন? আল্লাহ তাআলার বাণীকে সমুন্নত রাখা,
নিশ্চয়ই
নবীর সুন্নতকে সমুন্নত রাখা,
জি,
শরীয়তকে সমুন্নত রাখা, মানুষদেরকে সঠিক তার কাছে পৌঁছে দেওয়া।
জি,
আবার এখানের মধ্যে অন্যায়ভাবে ইয়াজিদ কিন্তু হত্যা করেছে।
জি,
উভয়টাই কিন্তু উনি গেছেন কি আল্লাহ তাআলার
দিনকে প্রতিষ্ঠিত করার জন্য,
প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার বাণীকে। কেননা ইয়াজিদ যখন সিংহাসনে বসলো সে সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ করতে লাগলো।
জি,
শরীয়ত বিরোধী। তো দ্বিতীয় প্রকার শাহাদত হচ্ছে বিষ প্রয়োগের মাধ্যমে বা মহামারী রোগের মাধ্যমে বা একাধিক দুর্ঘটনার মাধ্যমে বা অনেক সময় দেখা যায় মা সন্তানকে জন্ম দেওয়ার পর ইন্তেকাল করে ইত্যাদি, এরকম যে মৃত্যু রয়েছে সেটাকে বলা হয় শাহাদাতে সিররি মানে গুপ্ত। তো পিস লাইন ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম শাহাদত কয় প্রকার, আর যারা শাহাদত হয় তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন?
সুবহানাল্লাহ।
তো এখন আমরা জানব অর্থাৎ ইয়াজিদ কিভাবে তার মসনদ দখল করে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন সে গোপনে গোপনে অনেক গুনাহ করত, অনেক নাফরমানি করত, ব্যভিচার, মদ পান, এমনকি উলামায়ে কেরামগণ তার যে নাফরমানি ছিল এগুলো লিখতে লজ্জাবোধ করেছেন, এমন এমন গুনাহ করত। কিন্তু যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, যখন সে সিংহাসনের মধ্যে আরোহণ করল, তার তো সবকিছু এখন সেই নিজে মালিক হয়ে গেল। সে কাউকে ভয় করে না, আগে তো বাবাকে ভয় করত, এখন কাউকে ভয় করে না, সে করতে লাগলো। মনে করেন বর্ণনা রয়েছে, যেমন এভাবে অহংকারী হয়ে প্রথমে ফেরাউন গরিব লোক ছিল, যখন আল্লাহ তাআলা তাকে বাদশাহীর নিয়ামত দান করলেন, সে আস্তে আস্তে অহংকারী হয়ে গেল। অহংকারী হয়ে কি বলতে লাগলো, আনা রাব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ, সে বলতে লাগলো আনা রাব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সবচেয়ে বড় রব, নাউযুবিল্লাহ। এমনকি সে এভাবে প্রচার করতে লাগলো, যারা তাকে রব মানেনি তাদেরকে সাথে সাথে হত্যা করে দিত।
ঠিক এইভাবে তো ইয়াজিদ করলো। ইয়াজিদ দেখা গেল কি, যখন ইয়াজিদের বেদ কেউ নিচ্ছিল না, গ্রহণ করছিল না, তাকে হত্যা করছিল, তার উপরে জুলুম করছিল, তার পরিবারদের উপরে অত্যাচার করছিল এবং তার মালগুলো আত্মসাত করে নিচ্ছিল। তো এরূপ ভাবে আরবের মধ্যে যারা ইমানদার ছিলেন তার অত্যাচারে তারা গ্রামের দিকে পাহাড়ের দিকে ছুটে গেলেন। তো ইয়াজিদও এরকম করতে শুরু করলো, জোর করে সাহাবা কেরাম কে চিঠি লিখলো ওই জামানায়, এরপরে কুফাবাসী সহ অন্যান্য জায়গায় মক্কা এবং মদিনাতে চিঠি পাঠালো বড় বড় গণ্যমান্য লোকদের কাছে কি তোমরা আমার বেদ গ্রহণ করো। অথচ তারা চাচ্ছিল না কি আমি এর বেদ গ্রহণ করি, কিন্তু তারপরেও সে জোর করে সে বেদ গ্রহণ করার জন্য বলছিল।
ওই জামানায়
জি
যখন ষাট হিজড়ি ছিলেন, এডিট হবে, ষাট হিজড়ি ওই সময় যারা সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন
জি,
তাদেরকে বায়াত গ্রহণ করার জন্য তলব করলো। কেন করলো?
জি
এজিদ নিজেই বুঝতে পারলো, আমি যে নাফরমানি করছি, আমি যে একটা অসৎ লোক, আমি যে একটা নাফরমান, আমি যে যোগ্যতাহীন একটা ব্যক্তি, সে নিজেও জানতো। জানার পর ভাবলো, যদি আমি যারা সমাজের মধ্যে বিশেষ ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে যদি আমি বায়াত করাইতে পারি, তাহলে আমার রাজত্ব হয়ে যাবে, আমার এই রাজত্ব হয়ে যাবে আমার, মদিনাও হয়ে যাবে আমার, মক্কা শরীফ হয়ে যাবে আমার, মদিনা শরীফ হয়ে যাবে আমার, কুফা বস মানে সব কিছু হয়ে যাবে আমার। সে এই চিন্তায় সে হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে চিঠির মাধ্যমে বায়াত গ্রহণ করার জন্য তলব করলো।
তো এখানে ইয়াজিদ এটাই চাচ্ছিল যাতে করে আমার অধিপত্য গড়ে উঠে। তো ইয়াজিদ চিঠি লিখল আর বড় বড় গভর্নরের মাধ্যমে বড় বড় সাহাবা কেরাম এবং ওই জামানার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অনুসারী ছিলেন তাদের কাছেও কি করলো, চিঠি লিখতে শুরু করে দিল। এখানে বর্ণিত হয়েছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হলো, তো ইয়াজিদ জোর করে মসনদ নিয়ে নিল। এখন সে চাইলো কি হুসাইন রয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখে যাক, তিনি যদি বায়াত গ্রহণ করে নেয় আর তিনি নওয়াসায় রসুল আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রয়েছেন, ইলম ও হিকমত উনার অন্তরে রয়েছে, হযরতে হায়দারে কররার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুজাত এবং জুলফিকার তার কাছে রয়েছে, এবং পুরো আরব সে সময় তো আরব অনেক বড় ছিল, তো পুরো আরব যে আছে ইমামে আলী মকাম ইমামে হুসাইনকে শ্রদ্ধা করে,
জি
অনেক শ্রদ্ধা করে, এক ডাকে লক্ষ লক্ষ লোক উনার দরবারে উপস্থিত হয়ে যাবে। আর উনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান দ্বীনের কিলা ভাবা হতো বাস্তবিকই। তো ইয়াজিদ এর অত্যাচার, ইয়াজিদ এর নিষ্ঠুরতা, তার জুলুম, তার এই গুনাহের পাপাচারের যে বাজার যে সে গরম করে রেখেছিল, তো ওই জামানার নেক ও পরেজগার লোকেরা লজ্জায় নিজের মাথা লুকিয়ে নিয়েছিল, কে কি করছে। আর সে মসনদ সিংহাসন দখল করে এভাবে করছে, ইসলামকে সে ধ্বংস করছে, কিন্তু সেও সিংহাসনের লোভে পড়ে এবং তার অপব্যবহার করে সে যা ইচ্ছে তাই করছিল। এখন তার কাছে কয়েকটি অপশন ছিল, কি আমি যদি ইমাম হুসাইনকে যদি নিজের বায়াত করে নিতে পারি আর সে যদি আমাকে আমিরুল মুমিনিন মেনে নেয় তাহলে আমাকে কেউ আর ঠেকাতে পারবে না, তাহলে আমি অর্ধ বিশ্বে রাজত্ব করতে পারব। তো তার কাছে একটাই টার্গেট ছিল কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে বায়াত গ্রহণ করে নেয়,
অর্থাৎ বায়াত গ্রহণ করে সে আমিরুল মুমিনিনের উপাধি হাসিল করার জন্য,
হাসিল করার জন্য, যাতে করে আমার একটা নাম হয়ে যায়। আর বিশ্বনবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, নাতি, যার কাছে সব ইলম ও হিকমত রয়েছে,
সারা পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি,
গ্রহণযোগ্য ব্যক্তি,
উনি যদি চলে আসেন
জি
তাহলে আমার সহজ হয়ে যাবে,
আমার সহজ হয়ে যাবে। তো সে কি করলো, চিঠি লিখলো মদিনার গভর্নরকে, চিঠি লিখলো আর বলল যেভাবে হোক হুসাইনকে বলো সে যাতে আমার বায়াত গ্রহণ করে নেয়। নউযুবিল্লাহ, সে এতটুকু বলেছিল যে সে যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে কতল করে দিও। নউযুবিল্লাহ, নউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে সিংহাসনের নেশায় এমন মাতাল হয়ে পড়েছিল, যা ইচ্ছে তাই করছিল সে, কিন্তু এতটুকু ভেবে নিতে হবে সে কুৎসিত, একেবারে বিভৎস ধরনের চেহারাধারী একজন ব্যক্তি ছিল। তো সে ইসলামকে এরূপভাবে বিনষ্ট করেছে যে ওই যুগ না পাওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ আমি যাতে সে যুগ না দেখতে পারি তার আগে আমাকে মৃত্যু দিয়ে দিও। তো চিন্তা করে দেখেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনেছিলেন যে যুবকদের রাজ্য হবে, ওরা পরিচালনা করবে, আর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জেনে নিয়েছিলেন। তো ইয়াজিদ চিঠি লিখলো মদিনার গভর্নরকে আর বলল কি যাও ইমাম হুসাইনকে বাধ্য করো, যেভাবে হোক সে যাতে আমার বায়াত গ্রহণ করে নেয়। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইয়াজিদের চিঠি পেশ করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি আমাকে এমন ব্যক্তির বায়াত গ্রহণ করতে বলছো যে কোরআনের বিপরীত কাজ করে, তুমি এমন ব্যক্তির বায়াত গ্রহণ করতে বলছো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত কাজ করছে, কোরআন যেটাকে হালাল করেছে ইয়াজিদ সেটাকে হারাম করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করেছে ইয়াজিদ সে কাজ করছে আর সবাইকে কাজ করার জন্য সেই কাজ করার জন্য উদ্বুদ্ধ করছে, এমন নাফরমান আর এমন আল্লাহর দুশ্মনের তুমি আমাকে বায়াত গ্রহণ করতে বলছো, আমি কিয়ামতের দিনে আমার নানা জানকে কি মুখ দেখাবো কি একজন ফাসিক ও ফাজির হাতে তুমি হাত দিয়ে দিলে।
জি আরমান ভাই, ইয়াজিদ এমন ইসলাম বিরোধী কাজ করেছে,
জি
ইসলামের মধ্যে আমাদের শরীয়তের মধ্যে আপন বোনকে বিবাহ করা হারাম,
জি
ইয়াজিদ সেটাকে জায়েজ করে দিল,
নউযুবিল্লাহ,
কেমন খারাপ।
আপনি তো বোন বললেন, নউযুবিল্লাহ, সে মায়ের সাথে নিকাহ করা জায়েজ করে দিয়েছিল, নউযুবিল্লাহ। তো মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আপনারা একটু চিন্তা করুন কি ইয়াজিদ কেমন নিকৃষ্ট জঘন্য পাপী। আমার মনে হয় কি ইসলামের মধ্যে এই পর্যন্ত কি যত লোক এসেছে যারা নাফরমানি করেছে ইয়াজিদের মধ্যে বড় নাফরমান হয়তো আর কেউ ছিল না, আর বাস্তবিক অদ্বিতীয় কেউ ছিল না, আর তার নাম লোকেরা ঘৃণা চোখে নিবে আর তার নামকে স্মরণ করতেও তারা এটা অপছন্দ করবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম ইয়াজিদ এটাই চাইল কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন না। তো এরপরে তিনি জানতেন কি আমি যদি বায়াত গ্রহণ না করি তো আমার উপরেও ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী তারা অত্যাচার নিপীড়ন শুরু করে দিবে, তিনি জানতেন। জানার পরেও তিনি দ্বীনের উপরে অটল রইলেন, ইসলামের মধ্যে অটল রইলেন, তিনি অন্যায়কে প্রশ্রয় দিলেন না। তিনি জানেন কি আমি একা আছি এই দুনিয়াতে, আমি একা আছি, এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিষ দিয়ে শহীদ করা হলো। আল্লাহ আকবর, কেমন তিনি ছিলেন! উলামা কেরাম বলেন কে যখন ইমাম হুসাইন রাদি আল্লাহ তা জানতে চাইলেন ভাই আপনাকে কে বেশ দিয়েছে, তো তিনি বললেন আমি যাকে সন্দেহ করেছি সে যদি না হয়,
আল্লাহ
সে যদি না হয় তো যাই হোক, আমি চাই না কি খুন খারাপা হোক, আমি চাই না কি বিশৃঙ্খলা সৃষ্টি হোক, রক্তপাত হোক, আমি চাই না। হ্যাঁ, তো ইমাম হুসেন এমন নরম মনের ছিলেন। তো ইমাম হুসেন জানতেন কি আমার বড় ভাইও আর নেই, এখন আমি আছি যারা আমাকে সবাই মানে, আমি ইসলামে বিন্দু মাত্র যদি কোনো পথ খেলাফ, হ্যাঁ, যদি অবলম্বন করি, ইসলামের পথের যদি ব্যতিক্রম যদি চলি, তাহলে উম্মতে মুহাম্মাদি ক্রাশ হয়ে যাবে, পড়ে যাবে। তো এই জন্য তিনি সব যন্ত্রণা, সব দুঃখ, কষ্ট, জুলুম নিজের মাথার মধ্যে নিয়ে নিলেন। তিনি জানেন কি এখন যদি আমি বেদ গ্রহণ না করি আমার উপরে এখন অত্যাচারের স্ট্রিম রোল চলবে।
অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন শরীয়তের লাগাম ছিল।
আল্লাহু আকবার!
যদি লাগাম উনি যেদিকে নিতে চান সেদিকে যাবে, কিন্তু উনি নিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
আল্লাহু আকবার! জি,
অর্থাৎ শরীয়ত মোতাবেক,
জি,
কোরআন সুন্নাহ মোতাবেক,
জি,
উনি এই বেহায়াপনা, এই যে নাফরমান ইয়াজিদ, ইয়াজিদের কথা
বড় কথা কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়েছে ওই দিনকে তিনি মজবুতভাবে ধরে নিলেন। তিনি ভাবলেন কি হাত চাচ্ছে, হাত দিব না, মাথা দিয়ে দিব, দেহ যদি কেটে ফেলে কেটে দিক, কিন্তু হাত দিব না,
হাত দিব না,
এই হাত যদি আমি দিয়ে দিই তাহলে কিয়ামত পর্যন্ত দিন আর দিন থাকবে না। তো প্রিয় ইসলামিয়ারা, মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ইমাম চিন্তা করে দেখুন কি কোন পর্যায়ে তিনি কোন ডিসিশন নিলেন। তিনি বলেন শুধু আমি নয় ইয়া আল্লাহ, শুধু আমি নয়, এই দিনকে রক্ষা করার জন্য আলী আসগর, আলী আকবর, অন মোহাম্মদকে আমি তোমার জন্য কুরবান করে দিব। শুধু তারা নয়, বরং আমি হুসাইন নিজেকে তোমার জন্য উৎসর্গ করে দিব যাতে দিন বাকি থাকে। তো ইয়াজিদ চিঠি লিখেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিঠির জবাব দিলেন না আর তিনি বেত গ্রহণ করলেন না। যখন ইয়াজিদের কাছে এই সংবাদ পৌঁছে গেল সে তেলে বেগুনে একেবারে চটে গেল, আর সেও নতুন নতুন স্কিম তৈরি করতে লাগলো কি এখন কি করা যায়, কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে বেদ জবরদস্তি করানো যায়, না হলে কিভাবে তার উপরে অত্যাচার করা যায়। এখান থেকে শুরু হয়ে গেল ইয়াজিদের পাপ কাজের এবং অত্যাচারের নতুন আর একটি পথ তার শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আরো শুনবো আমরা। আমরা ইউনুস ভাই থেকে কিছু শুনি। জি ইউনুস ভাই।
জি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনার গভর্নর
জি
ওয়ালিদের এই চিঠি যে ইয়াজিদের কাছ থেকে, ইয়াজিদের পক্ষ থেকে আসছিল ওয়ালিদের কাছে, মদিনার গভর্নর, উনি যখন জবাব পেলেন উনি না জানিয়ে দিলেন আমি এই ফাসিকের কাছে হাত দিতে পারবো না,
জি,
তখন উনি চলে গেলেন। তারপর আরো যারা ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনারা পরামর্শ করলেন কি করা যায়, কারণ সে তো এইভাবে জবরদস্তি করছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা উভয়জন বললেন হুজুর আমরা আসুন চলি মদিনা ত্যাগ করে মক্কা শরীফে চলে যাই।
ইউনুস ভাই, মানে ওই সময় যে সময় ডিসিশন নেওয়া হচ্ছিল আর একটা ডিসিশনে আসবেন, তো চিন্তা করে দেখুন যেখানে বড় ভাইয়ের মাজার রয়েছে, নানা জান আছেন, আম্মা জান আছেন, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এক তো বড় কষ্ট হচ্ছে কি নানা জানের রজাকে ছেড়ে যাবে। হাসানান করিমেনের এটা অভ্যাস ছিল কি যখনই কোনো সমস্যা হতো বা কোনো দুঃখ হতো তখন নানা জানের মাজারে যেতেন আর গিয়ে সেখানে দোয়া করতেন, নিজের মনের কথা বলতেন। এখন যা আপনি বললেন, তো যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে একটু চিন্তা করে দেখি, তখন সর্বপ্রথমে তিনি নানা জান, রাসূলে আরবি, মক্কি মদিনী সুলতান, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজা পাকে হাজির হলেন। এবং রজা পাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ইয়েজিদের আচরণের বর্ণনা দিতে লাগলেন। এই অবস্থায় হঠাৎ তার চোখ লেগে গেল। তিনি স্বপ্নে দেখলেন যে নানা জান তশরিফ এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আশ মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে চুমু দিলেন এবং বুকে জড়িয়ে নিলেন। এরপর বললেন, প্রিয় হুসাইন, শীঘ্রই জালিমেরা তোমাকে কারবালার ময়দানে তৃষ্ণাক্ত অবস্থায় শহীদ করবে। তোমার মা, বাবা ও ভাই তোমার অপেক্ষায় রয়েছে। তোমার জন্য বেহেশত নতুন ভাবে সাজানো হয়েছে, তথায় এমন সম্মানিত উচ্চ স্থান রয়েছে যেটা শহীদ হওয়া ব্যতীত তুমি পেতে পারবে না। যাও, সবর ও ধৈর্য সহকারে শাহাদাত বরণ করো, এরপর আমার কাছে আসো। হযরতে সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হবার পর ঘরে আসলেন এবং আহলে বাইতের সবাইকে একত্রিত করে স্বপ্নের কথাগুলো বর্ণনা করলেন। মদিনা ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। অতঃপর ভাই এর মাজারে গিয়ে বিদায় নিলেন। এরপর মায়ের কবরের কাছে গিয়ে আরজ করলেন, আম্মা জান, আজ তোমার হুসাইন তোমার থেকে বিদায় নিচ্ছে এবং আখেরি সালাম পেশ করছে। পবিত্র কবর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম, ওহে আমার মজলুম ছেলে। তিনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন। অতঃপর ওখান থেকে ফিরে এসে মক্কা মুয়াজ্জামার দিকে রওনা হলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, যার হাতে ইসলামের পতাকা রয়েছে, পুরা উম্মতের ভরসা যার হাতে রয়েছে, সেই জামানায় লোকেরা, উম্মতিরা, মুসলমানরা এক জায়গায় তাকিয়ে রয়েছিল। কার দিকে? ইমামে হুসাইনের দিকে। কি ইমামে হুসাইন এবার কি ডিসিশন নেবে? যে নৌকা চালায় একজন তো মাঝি হয়, তার হাতে সব কিছু থাকে। তো সেই জামানায় ইসলামের মাঝি ছিলেন ইমামে হুসাইন। ইমামে হুসাইন দেখলেন কি আমার নৌকায়, আমার কিশ্তিতে, আমার জাহাজে এত লোক আছে আর তারা সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। তুফান আসছে, পানির ঢেউ খেলছে নৌকাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, আর মুসাফিররা যারা তারা সবাই দেখছে মাঝিকে। ইমামে হুসাইনের দিকে সবাই তাকিয়ে রয়েছে কি এখন কি করা যায়, ইমাম হুসাইন কি করবে, যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে দেখলেন, নানা জানের দিকে দেখলেন, কোরআন ও হাদিস দেখলেন আর পতাকাকে মজবুত ভাবে ধরে নিলেন। হে জালিম, তোমরা মাথা নিলে নিয়ে নাও, আমার ছেলে কে নিতে চাইলে নিয়ে নাও, আমার আহলে বাইত কে যদি শহীদ করতে চাও করে দাও, কিন্তু আমার হাতে ইসলামের পতাকা রয়েছে। এটা এমন পতাকা রয়েছে যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, একটু যদি নড়ে পড়ে তাহলে উম্মতিও নড়ে পড়বে। তো আমি শহীদ হয়ে যাই, রক্ত ঝরিয়ে ফেলি, এক বিন্দু রক্ত শরীর রাখবো না, কিন্তু ইসলামের পতাকাকে আমি রাখবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। জি ইউনুস ভাই,
কেননা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শাবাবি আহলিল জান্নাহ,
আহা সুবহানাল্লাহ,
জান্নাতি যুবকদের সর্দার।
জি,
উনি কিভাবে ইসলামের পতাকাকে ইয়াজিদের হাতে দিতে পারেন?
তো প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই আমরা যা শুনছি, যা বলছি, এর চেয়েও কিন্তু করুণ ঘটনা সেখানে ঘটেছে, অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। যতটুকু ইতিহাস আমরা পেয়েছি ততটুকু বলছি, কিন্তু মনের কথা, সেই মনের জ্বালাগুলো, সেই দুঃখগুলো আমরা তো হুবহু বলতে পাচ্ছি না।
আসলে বাস্তব, জি আরমান ভাই,
জি,
এখন একজন নিজের আপন ঘর কখন ছেড়ে যায়?
জি,
এটা কিন্তু আসলে আমরা বলার মাধ্যমে কিন্তু বাস্তবটাকে তুলে ধরতে পারছি না। সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আচরণ করেছিল ইয়াজিদ ইবনে জিয়াদ
জি
ইয়াজিদ
শিমার,
এগুলো কিন্তু আমরা ওই বাস্তবতাকে কিন্তু আমরা বলতে পারবো না
জি, আর দেখাতেও পারবো না,
দেখাতে
হ্যাঁ শুধু একটু অনুভব আমরা দিতে পারবো,
বলতে পারবো
একটা ওয়ে দেখাতে পারবো। তো বাস্তবিক কি ইসলামের দেখুন না, এখন হয়তো আপনি চিন্তা করছেন কি বাস্তবিক যে ইসলাম আমরা পেয়েছি এটা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা পেয়েছি, কে উনি ইসলামকে জীবিত করে গেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতকে ভালোবাসা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, ইমাম বাকর, ইমাম রাজা এবং আহলে বাইতের মধ্যে যে রয়েছেন এবং হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে খানদান রয়েছেন, ইনাদেরকে ভালোবাসা ইমানের একটি অংশ রয়েছে। আমাদেরকে জানতে হবে, ভালোবাসতে হবে, তাদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে যখন কুফাবাসীরা জানতে পারলো কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি, আচ্ছা ইয়াজিদ কুফাতে কি করেছিল? কুফাতে ইবনে জিয়াদের মাধ্যমে এবং অন্যান্য গভর্নরের মাধ্যমে লোকদেরকে জবরদস্তি জোর করে বেদ গ্রহণ করতে বলেছে। সে কি করেছে? সে বলেছে যদি বেদ গ্রহণ না করো তাহলে তোমাদের বাচ্চাদের উপরে মায়া করা হবে না, তোমাদের বৃদ্ধদের উপরে দয়া করা হবে না, তোমাদের মাল ও জাগির ও সম্পদ আত্মসাত করে নেওয়া হবে, তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবে ভয় দেখিয়ে ইয়াজিদ জোর করে কি করেছে? বায়াত গ্রহণ করেছে, আর কিছু বায়াত গ্রহণ করেনি। এইদিকে যখন কুফাবাসীরা জানতে পারলো কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ
করেনি,
তখন কুফাবাসীরা চিঠি লিখতে শুরু করলো, 1, 2, 3, 4, 5, 100, 150, অন্যান্য রেওয়ায়েতে এর চেয়ে বেশি রয়েছে। তো তারা চিঠি লিখলো, চিঠির মধ্যে কি লেখা ছিল? ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া সাইয়েদি, আপনি আমাদের সর্দার রয়েছেন, আমরা আপনার আনুগত্য করতে চাই, আপনার দেখানো পথে চলতে চাই, জালিম ইয়াজিদের দুষ্টামি থেকে বাঁচতে চাই। সে যেভাবে জুলুম অত্যাচার করছে তার জুলুমানা ব্যবহার থেকে আমরা বাঁচতে চাই, তো দয়া করুন, আপনি দয়া করুন, আমাদের কাছে আসুন, আমরা আপনার বায়াত গ্রহণ করব, আপনি আমাদের ইমাম আছেন, আপনার দেখানো পথে আমরা চলবো। তো এইভাবে করে 1, 2 প্রত্যেকটি চিঠির মধ্যে এভাবে লেখা ছিল।
আর মান ভাই, শুধু তাই নয়, বরং তিনারা ওই চিঠির মধ্যে কিয়ামতের দিন প্রশ্নবোধক
জি,
মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
যদি আপনি না আসেন জি,
আর আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি, আর আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করে, তখন আমরা বলবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আহ্বান করেছিলাম, উনি আমাদের আহ্বানে সাড়া দেন।
এখানে একটা কথা আছে, সেটা কথা এই কি কুফাবাসীদের ধোকাবাজি, ওরা যে ধোকা দেওয়ার মধ্যে প্রসিদ্ধ ছিল, সেটা ইমাম হুসেন যে কুফাতে যাবেন বা করবেলায় যাবেন, তো সে সময় যাওয়ার পরে তিনি জানেননি, ওরা আগে থেকে এটা প্রসিদ্ধ ছিল।
জি জি,
এটা আগে থেকে প্রসিদ্ধ ছিল কি কুফাবাসীরা ধোকা দিতে এক নম্বর রয়েছে, ঠিক আছে? তো তারপরও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিঠি লিখার পরে তিনি জবাব দিলেন। আচ্ছা, জানতেন সাহাবা কেরাম, জানতেন ওই জামানায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আরো সবাই জানতেন কি কুফাতে গেলে তো ওরা তো ধোকাবাজ রয়েছে, ডাকে বলে একটা করে একটা। তো যখন এইভাবে লিখলো কি যদি আপনি না আসেন তাহলে আমরা আল্লাহর দরবারে বলবো, তখন ইমাম হুসেন চিঠি লিখলেন। ইমাম হুসেন চিঠি লিখেন, ঠিক আছে, তোমরা যখন এত করে বলেছো আর এইভাবে তোমরা বলছো তো আমি আসবো। আচ্ছা, কেন? কি কুফাতে ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, ওনার বাবাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে শহীদ করা হয়েছিল।
শুধু তাই নয়
জি,
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মারা হয়েছিল।
আল্লাহু আকবার, দেখেন এই অবস্থা সবাই জানতেন, কিন্তু তারপর আল্লাহওয়ালা ছিলেন, জান্নাতি ছিলেন, জান্নাতি তারা, হ্যাঁ, আর ওনার ওসিলায় হাজারো লক্ষ লোক জান্নাতে যাবে, জান্নাতি যুবকদের
সর্দার
আছেন তিনি। তারপরে তিনি বলেন, ঠিক আছে, এত করে বলছো, ঠিক আছে, আমি নিজের ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি পাঠাচ্ছি, সে তোমাদের মাঝে যাবে এবং আমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করবে। সে সেখানে গিয়ে যদি তোমাদের অবস্থা সম্পর্কে আমাকে জানিয়ে দেয় আর চিঠি লিখে তো আমি তোমাদের মাঝে চলে আসব। তো প্লিজ নাইবার মদিনা চ্যানেল দর্শক বৃন্দ, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে রয়েছে ইউনুস ভাই, তো আমরা ইনশাআল্লাহ সুজল পরবর্তী অনুষ্ঠান এখান থেকে শুরু করব। আশা করছি পরবর্তী অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখবেন, শুনবেন, বুঝবেন আর করবলার ঘটনাগুলো জানার জন্য চেষ্টা করবেন কি তারপরে কি হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করা হলো যে আপনি আসেন, তো উনি নিজের চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈরি করলেন কুফাতে যাওয়ার জন্য। এবং এতটুকু বলে শেষ করি কি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নেককার পরহেজগার আল্লাহওয়ালা আশিকে রসুল ছিলেন। উনার দুটি সন্তান ছিল মোহাম্মদ এবং ইব্রাহিম, ফুটফুটে চাঁদের মতো সুন্দর, গোলাপের মতো চেহারা, তারা বাবাকে অনেক ভালোবাসত, অনেক ভালোবাসত। রাত্রে ঘুমানোর সময় বাবার বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়তো, বাবার সঙ্গে খানা খেত, বাবাকে প্রচুর ভালোবাসত, প্রচন্ড ভালোবাসত। এখন এই বাচ্চারা জিদ ধরলো কি বাবা আমরাও আপনার সঙ্গে যাব। মুসলিম নাকি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেতে রাজি হয়ে গেলেন। এরপরে কি হলো, ইমাম মুসলিমের সাথে কিরূপ আচরণ করা হলো, অনেক ভয়ঙ্কর, অনেক নিষ্ঠুরতা আচরণ করা হলো, তা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আজওয়াজাল জেনে নিব। আশা করছি দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, মদিনী চ্যানেল দেখতে থাকবেন। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নিক, আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ তালা আমাদেরকে নেক এবং পরহেজগার বানিয়ে দিক। যতদিন আমরা দুনিয়াতে থাকি আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে রাখুক, এবং যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে কবরে নামার তফিক দান করুক। আল্লাহ তালা আমাদের সবাইকে মদিনী চ্যানেলকে ভালোবাসার এবং মদিনী চ্যানেলের সঙ্গে থাকার, মদিনী চ্যানেল সহযোগিতা করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতিমা।